ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১২টা। মাহে রমজানের শুভেচ্ছা শ্রোতাদের প্রতি। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ফরমালিন অপব্যবহারের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
জহুরুল আলমের পাঠানো খবর।
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে এর সর্বক্ষেত্রে ঘুষ লেনদেন হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি।
রয়েছে গৌতম গুপ্তের প্রতিবেদন।
বিজেপি অভিযোগ করে এসেছে যে কংগ্রেস আদতে ছদ্মধরন ধর্মনিরপেক্ষতার নীতি মেনে চলে, সংখ্যাগুরুকে উপেক্ষা করে সংখ্যালঘুদের তোষণ করে এসেছে কংগ্রেস।
তবে গোড়াতেই রয়েছে বিশ্ব সংবাদ যথারীতি রোজকার মতো।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ইরাকি জঙ্গি বিমান উত্তরাঞ্চলের শহর তিকরিতে সারা রাত বিমান আক্রমণ চালায়। তারা সুন্নি চরমপন্থীদের বিরুদ্ধে লড়ছে। বিদ্রোহীরা ইরাক এবং সিরিয়ায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে। সোমবার তিকরিতে লড়াই অব্যাহত ছিল। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট আইসিলের চরমপন্থীরা তিকরিত সহ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয়। জুন মাসের গোড়া থেকে বিদ্রোহীদের অভিযান শুরু হয়। রবিবার আইসিল এক বিবৃতিতে ঘোষণা করে যে তাদের প্রধান আবু বকর আল বাগদাদি হচ্ছেন খেলাফত ব্যবস্থার নতুন নেতা। ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানির নেতারা সোমবার আবারও আলোচনা করার পরিকল্পনা করেছেন। ওদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি এবং রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নতুন নিষেধাজ্ঞা এড়ানোর চূড়ান্ত সময়সীমা উত্তীর্ণ হওয়ার সময় হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো রবিবার বলেছেন যে জুন মাসের ২০ তারিখে তিনি যে অস্ত্রবিরতির কথা ঘোষণা করেছিলেন তা অন্তত সোমবার রাত অবধি বলবৎ থাকবে। তার আগে নেতারা ২ ঘন্টা ধরে কনফারেন্স কলে কথা বলেন। বাংলাদেশে ফরমালিন অপব্যবহারের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে দেশের মন্ত্রিসভা, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
ফরমালিন অপব্যবহারের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া কারাদণ্ডের পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ফরমালিনের অপব্যবহার এখন সংকার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার করা যাবে না। লাইসেন্স প্রাপ্তদের চাহিদা মতো কর্তৃপক্ষকে ফরমালিনের হিসাব দেখাতে হবে এবং লাইসেন্স প্রাপ্তদের ফরমালিনের হিসাব রাখতে হবে। ফরমালিনের অপব্যবহার রোধে এই আইনে বিভিন্ন মেয়াদে শাস্তিরও সুপারিশ করা হয়েছে। ফরমালিনের লাইসেন্স শর্ত ভঙ্গ করলে ২ থেকে ৭ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকাতে ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ফরমালিন উৎপাদনে ব্যবহার করা যায় সেরকম যন্ত্রপাতি রাখলেও দণ্ডের বিধান রয়েছে। তিনি জানান, লাইসেন্স ছাড়া বা অবৈধভাবে ফরমালিন দখলে রাখলে সর্বোচ্চ ৭ বছর ও সর্বনিম্ন ২ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপনা থেকে শুরু করে এর সর্বক্ষেত্রে ঘুষ লেনদেন হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সোমবার ঢাকায় টিআইবির এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার ঢাকায় টিআইবির প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ৫০,০০০ থেকে ৩ লক্ষ টাকায় সনদ পাওয়া যাচ্ছে কিছু দুর্নীতিবাজ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। প্রতিবেদনে বলা হয়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন পেতে হলে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা জড়িত বলে এতে অভিযোগ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অলাভজনক খাত হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ যাত্রা শুরু করলেও এখন সেগুলোর মধ্যে বেশ কয়েকটি সনদ বাণিজ্য করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদনটি প্রকাশ অনুষ্ঠানে বলেন, বর্তমানে অনেক ব্যবসায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন, যারা এটাকে মুনাফা অর্জনের খাত হিসেবে দেখেন। 2012 সালের জুন থেকে 2014 সালের মে পর্যন্ত নির্বাচিত 22টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন পদত্যাগ করলেন আজ সোমবার দুপুরে, আর এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সোমবার দুপুরে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। গত ইউপিএ সরকারের আমলে নিযুক্ত যেসব রাজ্যপালকে সরাতে চাইছে বর্তমান এনডিএ সরকার, নারায়ণন হলেন তাদের অন্যতম। তার মেয়াদ ছিল 2015 সালের 25 জানুয়ারি পর্যন্ত। কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়াও নারায়ণন এবং গোয়ার রাজ্যপাল বিবি ওয়াংচু এখন সিবিআই তদন্তের সম্মুখীন হয়েছেন অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনাকাটায় তাঁদের ভূমিকা নিয়ে। নজিরবিহীনভাবে সিবিআই এ বিষয়ে এই দুই কর্মরত রাজ্যপালকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে। রাজনৈতিক মহলের ধারণা, নারায়ণনের পর ওয়াংচুর বিদায়ও এখন নেহাত সময়ের অপেক্ষা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
স্থলপথ ছেড়ে এখন লাদাখের জলপথেও চীনের আগ্রাসন হচ্ছে বলে ভারতের অভিযোগ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
এবার স্থলপথ ছেড়ে জলপথে ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে চীন। লাদাখের পানগং হ্রদ দিয়ে চীনের পিপলস আর্মি এমন এক অভিযান চালিয়েছে বলে খবর। জানা গেছে ভারতীয় জওয়ানরা ওই আগ্রাসন রুখতে সমর্থন হয়েছে। তবে চীনা আগ্রাসন নিয়ে নয়া দিল্লির তরফে এখনো পর্যন্ত কোনো কড়া প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিদেশ মন্ত্রকের তরফে শুধু বলা হয়েছে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তবে সীমান্ত পাহারা দেওয়া জওয়ানরা তার যথাযথ জবাব দিতে সক্ষম। যদিও সূত্রের খবর, হ্রদের কাল্পনিক প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা বাহিনীকে দেখে জওয়ানরা বাধা দেয় ও তাদের ওই জায়গা থেকে হটিয়ে দেয়। সূত্রের খবর, ওই আগ্রাসনের ঘটনাটি ঘটেছে লে থেকে 168 কিলোমিটার দূরের পূর্ব লাদাখ ও পানগং হ্রদের উত্তর তীরে। বস্তুত ওই হ্রদের 45 কিলোমিটার এলাকা ভারতীয় ভূখণ্ডে ও 90 কিলোমিটার চীনের অন্তর্ভুক্ত। ওই হ্রদের উত্তর ও দক্ষিণ ধার দিয়ে মাঝে মাঝে চীনা নজরদারি বাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের সেনাবাহিনীর সূত্রে বলা হয়েছে তারা আফগান সীমান্তের কাছে তালেবান শক্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে স্থল আক্রমণ শুরু করেছে। তার আগে ওই এলাকার 5 লক্ষ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় এবং 2 সপ্তাহ ধরে বোমা বর্ষণ করা হয়। সোমবার সেনাবাহিনী বলেছে তারা মিরান সাথে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। যে চরমপন্থী গ্রুপগুলো পাকিস্তান এবং আফগানিস্তানে তৎপর, উত্তর ওয়াজিরিস্তানে তাদের প্রধান শক্ত ঘাঁটি হচ্ছে মিরান শাহ। সামরিক বাহিনী বলেছে প্রাথমিক স্থল অভিযানে প্রায় 15 জন চরমপন্থী নিহত হয়। সন্দেহভাজন ইসলামপন্থী উগ্রবাদীরা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অন্তত 50 জনকে হত্যা করে। স্থানীয় নেতারা বলেছেন মোটর সাইকেলে করে বন্দুকধারীরা রবিবার 4টি গ্রামে গির্জাগুলোতে হামলা চালায়। বর্ণ রাজ্যের চিবুকের কাছে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন নাইজেরিয়ার সামরিক বাহিনী কোনো সাড়া দেয়নি অথবা খুব ধীরে পদক্ষেপ নিয়েছে যখন হামলা শুরু হয় এবং সাহায্য চাওয়া হয়। আদালত থেকে নির্দেশ করা মানসিক অবস্থার এক রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস কোনো মানসিক ব্যাধিতে ভুগছিলেন না যখন তিনি তার বান্ধবীকে গত বছর হত্যা করেন। অভিশংসকরা এই যুক্তি দেন যে পিস্টোরিয়াস জানতেন যে রিভা স্টিনক্যাম্প রুদ্ধদ্বার শৌচাগারে ছিলেন যখন তিনি গুলি চালান। এখন বিশ্বকাপের খবর। এখন দ্বিতীয় রাউন্ডের খেলায় ফ্রান্স ও নাইজেরিয়া পরস্পরের মুখোমুখি হচ্ছে। এখনও কোনো দল গোল করেনি। দিনের অপর খেলায় জার্মানি লড়বে আলজেরিয়ার বিরুদ্ধে। গতকাল নকআউট রাউন্ডের 2টো খেলায় শেষ হয় নাটকীয়ভাবে। মেক্সিকো বনাম নেদারল্যান্ডসের খেলায় বিজয়ী হয়েছে নেদারল্যান্ডস 2-1 গোলে। ওদিকে কোস্তারিকা বনাম গ্রিসের খেলাটি পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ায়। অবশেষে কোস্তারিকা গ্রিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস খেলবে কোস্তারিকার বিরুদ্ধে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্ট ওয়েভ 25-31-41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405, 11,850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের প্রতি পক্ষপাত নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভারতে, শুরু হয়েছে সর্বত্রই। এ সম্পর্কেই কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা গৌতম গুপ্ত।
বহু ধর্মের দেশ ভারতবর্ষের বরাবরের সরকারি আদর্শ হল ধর্মনিরপেক্ষতা, কিন্তু বিজেপি অভিযোগ করে এসেছে যে কংগ্রেস আদতে ছদ্ম ধর্মনিরপেক্ষতার নীতি মেনে চলে। সহজ কথা, এর অর্থ সংখ্যাগুরুকে উপেক্ষা করে সংখ্যালঘুদের তোষণ করে এসেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একই অভিযোগ করেছে বিজেপি। কিন্তু এই পুরনো বিতর্কে নতুন ইন্ধন যোগাচ্ছেন শীর্ষ কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং এ কে অ্যান্টনি। তিনি এখন বলছেন, কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার নীতি সংখ্যালঘুদের দিকেই ঝুঁকে রয়েছে বলে সংখ্যাগুরু হিন্দু ধর্মাবলম্বীরা কংগ্রেসের প্রতি বিরূপ হয়ে উঠেছেন। কেরলের উদাহরণ দেখিয়ে অ্যান্টনি বলেছেন, সংখ্যালঘু গোঁড়া দলগুলি কংগ্রেসের এই নীতিতে আদতে উৎসাহ পেয়েছে। অ্যান্টনির মত আবার সোচ্চাহে সমর্থন করেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। তার মন্তব্য, আরে এই কথাই তো বিজেপি বলে এসেছে বরাবর। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
একটি ঘোষণা, আগামীকাল মঙ্গলবার 1 জুলাই থেকে আমাদের এ বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ বেতার তরঙ্গে আর শোনা যাবে না। আমাদের অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভে 190 মিটারে। ঘোষণাটি শেষ হল। এখন প্রসঙ্গান্তর। গড আমেরিকান কৃষকের বয়স এখন 58 বছর এবং 65 বছর ও তত্ত্বর্ধ বয়সেরাই হচ্ছেন এই খাতের সবচেয়ে দ্রুত বর্ধমান সংখ্যা। এ অবস্থা এই সংকেত দেয় যে বয়স্ক কৃষকেরা অবসরে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের কৃষি ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে। কী ধরনের পরিবর্তন আসবে, কেন আসবে, যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর এক রিপোর্টের ভিত্তিতে তা নিয়েই রিপোর্ট করেছেন মাইক অসবর্ন। রিপোর্টটি শোনাচ্ছেন সেলিম হোসেন।
টেনেসির নক্সভিলে একটি ছোট্ট কৃষি খামার আদ্রিয়ান গিবসনের, বেশ ভালোই করছেন। নারী এবং সংখ্যালঘু হয়েও শ্বেতাঙ্গ পুরুষ নিয়ন্ত্রিত এই খাতে সফলতার পথে এগুচ্ছেন গিবসন। কমিউনিটি মডেল ফার্মিং প্রকল্পের আওতায় গিবসন কিছু নির্দিষ্ট ক্রেতার জন্য খাদ্য সামগ্রী উৎপাদন করেন, যারা তাকে আগাম পয়সা দেন।
We have 23 CSA customers. They subscribe to supporting the farm.
তিনি বলছিলেন, আমাদের 23 জন ক্রেতা রয়েছেন, তারা ফার্মকে সহায়তার জন্য আমাদের ক্রেতা হয়েছেন এবং বিনিময়ে মে থেকে অক্টোবর পর্যন্ত প্রতি সপ্তাহে শাক সবজি পেয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর নতুন তথ্য উপাত্ত থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু কৃষকের সংখ্যা বাড়ছে, অপরদিকে ছোট হয়ে আসছে মূলধারার কৃষি ফার্মগুলো। নেট ফিলিপস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি কৃষি বিষয় পড়ান। তিনি বললেন, ছোট আকারের খামার আসলে খাবার সম্পর্কে আমেরিকানদের চিন্তাভাবনার একটি ছোট্ট প্রতিফলন।
This growing interest in where our food's coming from, what is the food quality.
তিনি বলছিলেন, খাদ্যগুলো কোত্থেকে আসছে, খাদ্যের মান কেমন, এ ধরনের বিষয়সমূহ বিবেচনাযোগ্য। আমার ধারণা এই ধরনের বিষয় ভবিষ্যতে আরও বাড়বে। এই খাদ্যবস্তু কোথায় কিভাবে উৎপাদিত হচ্ছে, এই প্রশ্ন তরুণ যুবকদের মধ্যে খামার করার আগ্রহ বাড়াচ্ছে।
I'm seeing a lot more students from Nashville or the cities that are coming in that.
তিনি বলছিলেন, আমি দেখছি নাশভিল বা বিভিন্ন শহর থেকে আসা প্রচুর পরিমাণে শিক্ষার্থী যারা কৃষি প্রধান এলাকায় বড় হয়নি বা যাদের পরিবারের কৃষি খামারের কোনো ইতিহাসও নেই, তাদেরও এই খাতে ব্যাপক আগ্রহ। কয়েক বছর আগে শুকুরের খামারি ব্র্যান্ডন হুইট ওইসব শিক্ষার্থীদের একজন ছিলেন। তার পরিবারের বিশাল খামার এখন আদ্রিয়ানে গিবসনের ক্ষুদ্র খামারের ব্যবসায়িক পদ্ধতি বেছে নিয়েছে। শুকুরগুলো বাণিজ্যিকভাবে না বিক্রি করে সে তার প্রতিবেশীর কাছে বিক্রি করছেন, যেন ভোক্তারা জানতে বুঝতে পারেন কোথায় কিভাবে এসব উৎপাদিত হচ্ছে। নেট ফিলিপস মনে করেন, এটি একটি ইতিবাচক লক্ষণ যে যারা খাদ্যবস্তু উৎপাদন করছেন তারা ভোক্তাদের কথা ভাবছেন। তিনি বলছিলেন, আমি মনে করি এটি খুবই ভালো, এটি সাধারণভাবে আমাদের সমাজের চেহারার প্রতিফলন এবং তা কৃষির জন্য দারুণ ব্যাপার। বিষয়টি সকল আমেরিকান কৃষক পছন্দ করছেন। সেন্সাস ব্যুরোর তথ্য অনুসারে এইসব কৃষকেরা যে খাদ্য উৎপাদন করেন তার মূল্য মাত্র 6 বছরে 25% বেড়ে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে এখনও। ভয়েস অফ আমেরিকার জোডি কাপুয়ার রিপোর্ট, পড়ছেন সাবরিনা চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এবছর ওমরা, রমজান এবং হজের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণকারীর সংখ্যা যখন বেড়ে যাবে তখন মার্স ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বাড়বে। আজ অবধি এই ভাইরাসে আক্রমণের খবর পাওয়া গেছে 700 জনের, এদের মধ্যে মৃত্যু হয়েছে 250 ব্যক্তির। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এখনও পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণার সময় আসেনি, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিষদের জরিপ অনুযায়ী এবছরের এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। তাছাড়াও মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে মার্সের ভাইরাস করোনা সংক্রমিত হচ্ছে উট থেকে মানুষের শরীরে, তবে এখনও জানা যায়নি কিভাবে তা ছড়াচ্ছে। তবে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ডক্টর কেইজি ফুকুডা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সহকারী মহাপরিচালক। তিনি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্দেশ্যে বলেন,
In the African countries, we have two important conditions. One of them is that there are a sizable number of people who travel every year to Saudi Arabia and to the Middle East as part of pilgrimages and then as part of other reasons for traveling. And secondly, in the African countries, there are some basic capacities.
তিনি বলেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশেষ করে সৌদি আরবে প্রতি বছর হজের কারণে ভ্রমণকারীর সংখ্যা বেশ বেড়ে যায়, তাই এই সময়টা সতর্ক থাকা জরুরি। তাছাড়াও আফ্রিকার দেশগুলোতে রোগ সংক্রমণ রোগের কার্যবিধি সীমিত, সেদিকেও দৃষ্টি দেওয়া প্রয়োজন। ডক্টর ফুকুডা আরও বলেন, মার্স সম্পর্কে হজ যাত্রীদের সচেতন করে তুলতে হবে, ভ্রমণকালে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। এদিকে সৌদি আরব সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নিয়েছে। হজ চলাকালীন সময়ে ব্যাপক নজরদারি এবং সংক্রমণ রোধে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এখনও পর্যন্ত উট থেকে কিভাবে মানুষের শরীরে করোনা ভাইরাস ছড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। গবেষকরা জানার চেষ্টা করছেন এটা কি উটের হাঁচির মাধ্যমে ছড়াচ্ছে নাকি উটের দুধ থেকে আসছে। যদিও এসবের মধ্যে ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে, কিন্তু আসলে কোন উপায়ে তা মানুষের দেহে সংক্রমিত হচ্ছে তা এখনও অজানা।
শ্রোতা বন্ধুরা, ব্রাজিল বিশ্বকাপ কুইজের প্রশ্ন জানিয়ে দিই, এবারের বিশ্বকাপে কোন দেশ শিরোপা জিতবে,
কোন দুটি দলের মধ্যে ফাইনাল হবে,
কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল দেবেন বলে মনে করেন,
এবং কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, এই 4টি প্রশ্নের জবাব আমরা চাই জুলাই মাসের 5 তারিখের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছতে হবে ইমেল অথবা ফেসবুক ফ্যান পেজে। জুলাই মাসের 5 তারিখের মধ্যে বিশ্বকাপ কুইজ প্রশ্নের জবাব আমাদের হাতে এসে পৌঁছতে হবে।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবহিতৈষী, জীববিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের জনক বলে খ্যাত ডক্টর নরম্যান বোরল্যাগ 1986 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ পদকের প্রবর্তন করেন। এই পুরস্কার সেসব ব্যক্তিদের সাফল্যের স্বীকৃতি দেয় যারা গোটা বিশ্বে খাদ্যের মান উন্নয়ন, সরবরাহ এবং লভ্যতা নিশ্চিত করে মানব কল্যাণে অবদান রেখেছেন। ডক্টর বোরল্যাগ বিশ্বের সবচেয়ে ব্যাপক উৎপাদিত ফসল গম নিয়ে গবেষণা করেছেন। তার পদকের প্রবর্তনের পর এই প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইজ গম উৎপাদনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ অন্য একজন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃত এই বিজ্ঞানী ডক্টর সঞ্জয় রাজারাম দুর্লভ অজানা গমশস্যের ক্রসবেড ঘটিয়ে দ্রুত উৎপাদনশীল উন্নত মানের গম ফলনের অভাবনীয় সৃষ্টির স্বাক্ষর রেখেছেন। ডক্টর রাজারামের উদ্ভাবিত 480 ধরনের উচ্চ উৎপাদনশীল গম ফসল আজ 6টি মহাদেশের 51টি দেশের কৃষকেরা ছোট বা বড় আকারে উৎপাদন করছেন। বিশ্বব্যাপী আজ 8,40,00,000 জনগণ অপুষ্টিজনিত ক্ষুধার শিকার। সাম্প্রতিক সব সমীক্ষায় দেখা গিয়েছে বাদবাকি শতাব্দীর প্রতিটি দশকে বৃষ্টিপাতের ধারা পরিবর্তন এবং আরও অধিক আবহাওয়া পরিবর্তনের কারণে খাদ্য উৎপাদনের হার 2% কমে যাবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বলেন তাঁর কথায় আগামী 3 দশকে বাড়তি আরও 200 কোটি জনগণের জন্য যখন আরও অধিক ফলনের প্রয়োজন, তাই বলাই বাহুল্য যে আমাদের দ্বিতীয় একটি সবুজ বিপ্লবের প্রয়োজন দেখা দেবে। মিস্টার ক্যারি বলেন তাঁর কথায় তাই যথার্থই ডক্টর সঞ্জয় রাজারামকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ দিয়ে ভূষিত করা হয়েছে। ডক্টর রাজারাম শত শত নতুন প্রজাতির গম ফসল উৎপাদন করে আমাদের উপকৃত করেছেন, সেজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এর কারণে বিশ্বের বাজারে প্রতি বছর 20 কোটি অধিক গম সরবরাহ করা সম্ভব হবে। ডক্টর রাজারাম তাঁর এই অভাবনীয় গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষের ক্ষুধা নিবারণে এক উজ্জ্বল কৃত্যের স্বাক্ষর রেখেছেন। দি ওয়ার্ল্ড ফুড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কেনেথ কুইন যেমন বলেছেন তাঁর কথায় 2014 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ পুরস্কার অর্জনকারী এমন এক ব্যক্তিত্ব যিনি মেক্সিকোতে ডক্টর বার্লাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তারপর তার কর্মকে সম্প্রসারিত করে এগিয়ে নিয়ে গেছেন, তার অবদান দিয়ে সফলতার শিখরে পৌঁছেছেন। তাই বলা যায় যে 2014 সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ বিজয়ী ডক্টর বার্লাগের চিরন্তন বাণী টেক ইট টু দি ফার্মার্স বা কৃষকদের কাছে পৌঁছে দাও তা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে তিনি সমর্থ হয়েছেন।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। রাখুন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক, ফ্যানপেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। মিতালির জন্য আজকে স্টুডিওতে হাজির রয়েছেন রোকেয়া হায়দার।
হ্যাঁ শ্রোতাদের, মিতালির আসর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু অনেক চিঠিপত্র আসছে, ইমেল আসছে আর কি, করবে আমরা যেরকম পাচ্ছি যে অনেকেই খুব দুঃখ জানিয়ে চিঠি
পাঠিয়েছেন।
তারা লিখছেন যে দুঃখিত যে তারা এইভাবে মানে তারা মর্মাহত হয়েছেন হঠাৎ করে এই ঘটনাটি শুনে। তবে আমরাও সত্যি দুঃখিত যে কর্তৃপক্ষ ব্যয় সংকোচনের কারণে কংগ্রেসের অনুমোদন নিয়ে ভয়েস অফ আমেরিকার কয়েকটি ভাষায় শর্ট ওয়েভ সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই প্রস্তাব পাঠানো হয়েছিল প্রায় 2 বছর আগে কংগ্রেসের কাছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সার্ভিসের ভাই কোনো ভূমিকা নেই। তবে যেমন উল্লেখ করা হচ্ছে, মিডিয়াম ওয়েভ সম্প্রচার এবং বাংলা ওয়েবসাইট, মোবাইল, ফেসবুক, টুইটারে নিয়মিত যোগাযোগ অব্যাহত থাকবে আর মিডিয়াম ওয়েভে যেখানেই শোনা যায় সেখানে আমাদের অনুষ্ঠান যাবে। আপনাদের এই উদ্বেগ এবং যা কিছু আপনারা লিখছেন সমবেদনা জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ, এবং আমরা শ্রোতাদের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথা কর্তৃপক্ষকে
জানিয়েছি
ইতিমধ্যেই এবং হয়তো বিবেচনা করতে পারেন
পরিবর্তন। হ্যাঁ, যদি তারা করেন বিবেচনা করে তাহলে আমরা অবশ্যই জানাবো। এরপরে ফ্যান ক্লাবের কিছু খবর। বাংলাদেশের সিলেট বিভাগীয় ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব বাংলা বিভাগের 56 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিল জুন মাসের 20 তারিখে এবং সেখানে সিলেট শহরের মেয়র যিনি আরিফুল হক চৌধুরী, তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফ্যান ক্লাবের আরও সদস্যরা ছিলেন। এছাড়াও আমতলি ভিওএ ফ্যান ক্লাব বরগুনা জেলায়, সেখানে তারা অনেক কিছু 5,000 চারা রোপণ করেছেন এবং খুবই ভালো কথা। কাটিয়াডি উপজেলায় সেখানেও শ্রোতা সংঘ, কিশোরগঞ্জে বিভিন্ন কাজকর্ম করেছেন এবং তারা এখন বৃক্ষরোপণ করছেন। এখানে এখন যেরকম এখানে তো গরমকাল, বাংলাদেশেও গরম, কিন্তু বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, তাই গাছ লাগানো, গাছের চারা রোপণ এসব শুরু হয়েছে এবং আমাদের ফ্যান ক্লাব ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবগুলো সেই কাজই করছে। ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে। এরপরের চিঠি লিখেছেন আন্দামান থেকে। যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কেপি বিশ্বাসকে কিন্তু তিনি এখন ব্যস্ত রয়েছেন মন্দিরে, যাই হোক তার সঙ্গে পরে কথা হবে। চিঠি লেখার জন্য ধন্যবাদ। চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, উর্বশী মাহাতো এবং গাইড লিসনার্স রেডিও ফ্যান ক্লাবের সদস্যরা একটি সুন্দর শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন এবং তারা লিখছেন যে প্রতি মাসে কুইজ কনটেস্টের আয়োজন করা হোক, প্রতিদিন আমেরিকার আবহাওয়া খবর জানানো হোক, আমেরিকার সুদূরবর্তী গ্রাম্য জীবনযাত্রা নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান এবং আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান প্রচার করা হোক। আপনাদের এই অনুরোধগুলো আমরা অবশ্যই বিবেচনা করব। আজকে চিঠি লেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মিতালি রাশোর এ পর্যন্তই।
আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আগামীকাল থেকে মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকবে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। এখন ভিন্ন প্রসঙ্গ। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
ইরাকি জঙ্গি বিমান উত্তরাঞ্চলের শহর তিকরিতে সারা রাত বিমান আক্রমণ চালায়। তারা সুন্নি চরমপন্থীদের বিরুদ্ধে লড়ছে। বিদ্রোহীরা ইরাক এবং সিরিয়ায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে। সোমবার তিকরিতে লড়াই অব্যাহত ছিল ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট। আইসিলের চরমপন্থীরা তিকরিত সহ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয়। জুন মাসের গোড়া থেকে বিদ্রোহীদের অভিযান শুরু হয়। রবিবার আইসিল এক বিবৃতিতে ঘোষণা করে যে তাদের প্রধান আবু বকর আল বাগদাদি হচ্ছেন খেলাফত ব্যবস্থার নতুন নেতা। ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানির নেতারা সোমবার আবারও আলোচনা করার পরিকল্পনা করেছেন। ওদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতি এবং রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নতুন নিষেধাজ্ঞা এড়ানোর চূড়ান্ত সময়সীমা উত্তীর্ণ হওয়ার সময় হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো রবিবার বলেছেন যে জুন মাসের 20 তারিখে তিনি যে অস্ত্রবিরতির কথা ঘোষণা করেছিলেন তা অন্তত সোমবার রাত অবধি বলবৎ থাকবে। তার আগে নেতারা 2 ঘন্টা ধরে কনফারেন্স কলে কথা বলেন। পাকিস্তানের সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে তারা আফগান সীমান্তের কাছে তালেবান শক্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে স্থল আক্রমণ শুরু করেছে। তার আগে ওই এলাকার 5 লক্ষ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় এবং 2 সপ্তাহ ধরে বোমা বর্ষণ করা হয়। সোমবার সেনাবাহিনী বলেছে তারা মিরান সাথে ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। যে চরমপন্থী গ্রুপগুলো পাকিস্তান এবং আফগানিস্তানের তৎপর, উত্তর ওয়াজিরিস্তানে তাদের প্রধান শক্ত ঘাঁটি হচ্ছে মিরান শাহ। সামরিক বাহিনী বলেছে প্রাথমিক স্থল অভিযানে প্রায় 15 জন চরমপন্থী নিহত হয়। সন্দেহভাজন ইসলামপন্থী উগ্রবাদীরা নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অন্তত 50 জনকে হত্যা করে। স্থানীয় নেতারা বলেছেন মোটর সাইকেলে করে বন্দুকধারীরা রবিবার 4টি গ্রামে গির্জাগুলোতে হামলা চালায়। বর্ণ রাজ্যে চিবকের কাছে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছে নাইজেরিয়ার সামরিক বাহিনী কোনো সাড়া দেয়নি অথবা খুব ধীরে পদক্ষেপ নিয়েছে যখন হামলা শুরু হয় এবং সাহায্য চাওয়া হয়। নাইজেরিয়া সরকারের পক্ষে কথা বলেন মুখপাত্র মাইক ওমেরি। তিনি বলেন সামরিক বাহিনী পদক্ষেপ নিয়েছে, তবে তিনি বলেন তারা হয়তো দেরি করেছে। আদালত থেকে নির্দেশ করা মানসিক অবস্থার একটি রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস কোনো মানসিক ব্যাধিতে ভুগছিলেন না যখন তিনি তার বান্ধবীকে গত বছর হত্যা করেন। এবারে বিশ্বকাপের খবর। এখন দ্বিতীয় রাউন্ডের খেলায় ফ্রান্স ও নাইজেরিয়া পরস্পরের মুখোমুখি হচ্ছে। এখনও কোনো দলই গোল করেনি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন থোয়েটস। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, রমাদান করিম। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.